আমরা শ্রী শ্রী দামোদর ব্রতকে উপলক্ষ করে নিত্য প্রতি শ্রবণ করে আসছি শ্রী 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 সনাতন গোস্বামী প্রভুপাদের বিরচিত শ্রী শ্রী বৃহৎ ভাগবতামৃত অনেক সিদ্ধান্তপূর্ণ গ্রন্থ এবং প্রতিটি সাধকের জন্য বিশেষ বিশেষ প্রয়োজন। কে শ্রেষ্ঠ ভক্ত তা আমরা প্রথম খণ্ডে যা যা শ্রবণ করেছিলাম তার সারাংশ আমরা শ্রবণ করি। প্রথমে দেবশ্রী নারদ তিনি গেলেন প্রয়াগরাজে, প্রয়াগ তীর্থে। এই প্রয়াগ তীর্থে সমস্ত মুনি ঋষি সমস্ত ভক্তবৃন্দ তারা প্রত্যেকে এসেছিলেন মাঘি মাসের ব্রত করার জন্য কল্পবাস। দেবশ্রী নারদ তিনি প্রয়াগরাজে গিয়ে দেখছিলেন কে শ্রেষ্ঠ ভক্ত। দেবশ্রী নারদ দেখলেন সেই প্রয়াগে এক ব্রাহ্মণ ছিলেন, তিনি শালগ্রামের অর্চনা করতেন এবং সেই শালগ্রাম সেবী ব্রাহ্মণ তার ভগবানের প্রতি ভক্তের প্রতি আগ্রহ দেখে শ্রদ্ধা দেখে ভক্তি দেখে নারদজি বাবা আ এই মাঘ মেলাতে যত যত ভক্তবৃন্দ তথা মুনি ঋষিগণ এসেছেন তার মধ্যে আমার মনে হচ্ছে এই শালগ্রাম সেবায় নিযুক্ত ব্রাহ্মণ সব পরিবারে এসেছিলেন ইনি শ্রেষ্ঠ ভক্ত, ইনি প্রভু কৃপা পাত্র। দেবশ্রী নারদ তিনি ব্রাহ্মণকে বললেন হে ব্রাহ্মণ দেবতা আপনি শ্রেষ্ঠ ভক্ত, কেন বলছেন না আপনি তো প্রভুর সেবায় তন মন ধন যত সর্বস্ব লাগিয়েছেন এবং আপনি ভগবানের ভক্তদের প্রতি যে আপনার নিষ্ঠা তাদের সেবা করার জন্য যে উৎকণ্ঠা এটা কোথাও সহসা দেখা যায় না। ব্রাহ্মণ বললেন না না আমি প্রভুর প্রিয় পাত্র নই, প্রিয় ভক্ত নই, তবে হ্যাঁ আমার মনে হয় দক্ষিণ দেশে একজন রাজা আছেন তিনি প্রভুর শ্রেষ্ঠ পাত্র কৃপার পাত্র। দেবশ্রী নারদ সমস্ত মুনিজনকেও বললেন যে আমি বিশিষ্ট বিশিষ্ট ভগবানের ভক্তদের কাছে গিয়ে জানতে চাই কে শ্রেষ্ঠ ভক্ত। তিনি সেখান থেকে দক্ষিণ দেশে মহারাজের নিকটে, মহারাজ তিনি বললেন না আমি শ্রেষ্ঠ ভক্ত নই। আরে আমি যদি প্রভুর শ্রেষ্ঠ ভক্ত হতাম তাহলে তো প্রভু আমাকে ক্ষণিকের জন্য দর্শন দিতেন। কই আজ পর্যন্ত আমি তো প্রভুর দর্শনই পাইনি, উপরন্তু আমি প্রভুকে হৃদয়পূর্ণ রূপে ধারণ করতে পারিনি বা চিন্তা করতে পারিনি। সুতরাং দেবরাজ ইন্দ্রই হচ্ছে প্রভুর একমাত্র কৃপাপাত্র। কেন? দেখুন না, ভগবান তিনি বামন রূপে অবতীর্ণ হয়ে দেবরাজ ইন্দ্রের কনিষ্ঠ ভ্রাতৃত্ব স্বীকার করে দেবরাজ ইন্দ্রের দ্বারা পূজিত হচ্ছে, পূজা প্রাপ্ত হচ্ছে। সাক্ষাৎ ভগবানকে নিকটে রেখে স্বর্গে দেবরাজ ইন্দ্র তার সেবায় নিযুক্ত হয়েছে। সুতরাং তিনি শ্রেষ্ঠ ভক্ত। দেবর্ষি নারদ তিনি সর্বত্র গমনে গমনাগমন করতে পারেন, তিনি স্বর্গে গেলেন। দেবরাজ ইন্দ্রকে তিনি আমরা সংক্ষেপে শ্রবণ করছি পুরো খণ্ডটি, প্রথম খণ্ডটি। দেবরাজ ইন্দ্র তিনি বললেন, আরে আমি কি করে প্রভু শ্রেষ্ঠ ভক্ত? হে নারদজি, আমি প্রভু শ্রেষ্ঠ ভক্ত হতেই পারি। কেন? আপনি সাক্ষাতে প্রভুর সেবা করছেন, এই তো আমি সচক্ষে দেখলাম। প্রভু আপনার সেবা গ্রহণ করার পরে তিনি আপন ভবনে গেলেন। বলছেন এতে আমার কোন কৃতিত্ব নেই, আমার কোন তপস্যা নেই, আমার কোন সৌভাগ্য নেই, এ তো আমার মাতা অদিতির কৃপায় এটা সম্ভব হয়েছে। আমরা যখন অসুরদের দ্বারা স্বর্গ থেকে বিতাড়িত হই, আমাদের মাতা অদিতি তিনি তপস্যা দ্বারা প্রভুকে উপাসনা করে, প্রভু কৃপা করে, মায়ের প্রতি সন্তুষ্ট হয়ে তিনি এই দিব্য রূপ ধারণ করে বলির থেকে শশাগরা পৃথিবী, এই ত্রিলোক তার মধ্যে আমাদের স্বর্গ, তার থেকে নিয়ে আমাদের এই স্বর্গ লাভ করেছে। হে মহামুনি, এতে আমাদের কোনো আমার কোনো কৃতিত্ব নেই, কিন্তু আমার পিতামাতার দয়ায় বামনদেব তিনি প্রকট হয়েছে, এতে আমার কোনো মহিমা আমি দেখি না। সে কি? আমি তো জানতাম যে আপনি শ্রেষ্ঠ ভক্ত। বলছে না, ওই সত্যলোকে ব্রহ্মাজি তিনি শ্রেষ্ঠ ভক্ত। দেবশ্রী নারদ তিনি তো গমনে যে কোনো জায়গায় গমনাগমন করতে পারেন, তার কোনো বাধা নেই, প্রভুর আশীর্বাদ আছে। তৎক্ষণাৎ নিজ পিতা ব্রহ্মাজি নিকটে গেলেন, ব্রহ্মলোকে। সেখানে গিয়ে প্রভু শ্রী মহামুনি নারদজি তিনি তার পিতা ব্রহ্মাজিকে দণ্ডবত প্রণাম আদি যেগুলো স্বাভাবিক নিয়ম তা করলেন। ব্রহ্মাজির স্তুতি করতে লাগলেন। ব্রহ্মাজিকে স্তুতি করতে করতে বলছেন, আপনি সাক্ষাৎ ভগবান, আপনি সকলের প্রভু। ব্রহ্মাজি তিনি পর্ণে আনন্দ দিয়ে বলছেন, হে নারদ, আমি তোমাকে বহুবার বলেছি যে আমি ভগবান নই। আমি তোমাকে অনেক শাস্ত্র যুক্তি দ্বারা বুঝিয়েছি আমি ভগবান নই, তুমি বারবার এমন কেন? হে পিতৃদেব, আপনি ভগবান না হলেও আপনি ভগবানের অতি প্রিয়জন, একান্ত ভক্ত, আপনি প্রভুর কৃপাপাত্র। আপনি বলছে না, এটাও নয়, আমি প্রভুর প্রিয় পাত্র কি করে? আরে আমি যদি প্রভুর প্রিয় পাত্র হতাম তাহলে প্রভু আমায় কতবার নিষেধ করেছে যে তুমি অসুর দিগকে বর দিও না, কিন্তু তথাপিও আমি হিরণ্যকশিপুকে বর দেওয়ার পরেও রাবণ আদিকে বর দিয়েছি এবং সেই বরের শক্তিতে শক্তিবৃত হয়ে সেই সমস্ত দুরাত্মা অসুরেরা প্রভুর ভক্তদের উপর অত্যাচার করেছে। সুতরাং প্রভু বলেন যে কোন ভক্ত যদি আমার কাছে অপরাধ করে আমি তাকে ক্ষমা করে দিই, বা যে কোনো কেউ যদি প্রভু প্রতি বিদ্বেষ করে প্রভু তাকে উদ্ধার করে। কিন্তু যারা আমার ভক্তদেরই তাদেরকে আমি কখনো ক্ষমা করি না। হে নারদ, আমার দ্বারা হিরণ্যকশিপু রাবণ আদি আদি অসুরেরা তারা আমার পরে শক্তি প্রাপ্ত হয়ে প্রভুর ভক্তদের প্রতি তারা অনিষ্ট করেছে, সুতরাং আমি তো এক অপরাধী। আমি তোমাকে বারবার বলেছি যে আমি ভগবান নই, আমি ভগবানের একজন সেবক। তবে হ্যাঁ, ভোলেনাথ শিব শঙ্কর তিনি প্রভুর প্রিয় পাত্র, কারণ সেই শিব সদা সর্বদা তিনি প্রভুর গুণগান কীর্তন করেন। চৈতন্য চরিতামৃতে বলছেন, পঞ্চমুখে গায়ে রাম নাম গায়ে ত্রিপুরারি, পঞ্চমুখ ব্রহ্মাজির চার মুখ আর শিবের পাঁচ মুখ, এই পঞ্চমুখ দিয়ে তিনি অনর্গল কৃষ্ণ কথা বলেন। সুতরাং তিনি শ্রেষ্ঠ, তুমি বরঞ্চ শিবের কাছে যাও। দেবশ্রী নারদ ব্রহ্মাজিকে প্রণাম করে চললেন শিবলোকের দিকে। এখানে যে শিবলোক, আমাদের শ্রীল সনাতন গোস্বামী প্রভুপাদ তিনি বলছেন এটা সদাশিবের নিকটে গিয়েছিলেন, শ্বেত দ্বীপের অধিপতি সদাশিব। এই শ্বেত দ্বীপও কখনো বিনষ্ট হয় না। কৈলাসবাসী যে শিব, সেই শিবের বিনাশ আছে, কিন্তু শ্বেত দ্বীপের অধিপতি যে শিব তার বিনাশ হয় না। আর এই শ্বেত দ্বীপের অধিপতি যে শিব, তার যে ধর্মপত্নী যে পার্বতী, তিনি হচ্ছেন এই ব্রজের যোগ মায়াদেবী। শ্রী সনাতন গোস্বামী পাদ এখানে টীকার মধ্যে বর্ণনা করেছেন যে ওই শ্বেত দ্বীপের যে পার্বতী আছেন তিনি হচ্ছেন সাক্ষাৎ যোগমায়া দেবী, আর যোগমায়া দেবীকে ভগবান নিজের ভগিনী রূপে স্বীকার করেছেন, কারণ মা যশোদার থেকে দুটি সন্তান উৎপন্ন হয়, যমজ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, অপরটি যোগমায়া দেবী। তাই ভগবান ব্যতিরেকে দ্বিতীয় কেউ মুক্তি দান করতে পারে, মুক্তি কেউ দান করতে পারে। রামকৃষ্ণ পরমহংসদেব তিনি মায়ের কাছে মুক্তি চেয়েছিলেন, তো যখন মুক্তি চেয়েছিলেন তখন মা বলছিলেন যে দেখো আমি তো নিজেও মুক্ত হতে পারব। সে কি মা, আমি তো এতদিন তোমার উপাসনা করেছি, কেন না আমি মুক্ত হব? বলছেন না, যদি তোমাকে মুক্ত হতে হয় তাহলে তুমি শ্রীধাম বৃন্দাবনে গিয়ে বৈষ্ণবীয় মন্ত্রে দীক্ষা প্রাপ্ত হয়ে গোবিন্দের উপাসনা করলে, রাধা গোবিন্দের উপাসনা করলে তিনি মুক্ত করতে পারেন। ভগবানের এক নাম হচ্ছে মুকুন্দ। ভাগবতে বলছেন মুক্তিং দদাতি ইতি মুকুন্দ। এই মুক্ত কেউ করতে পারে, একমাত্র ভগবানই মুক্তি দিতে পারে। তা ভগবান এই শ্বেত দ্বীপের যে শিব এবং পার্বতী, ভগবানের বিশেষ কৃপা। তাই ভগবান তাদেরকে শক্তি প্রদান করেছে যে তারা দুজন সদাশিব এবং পার্বতী যদি চায় তাহলে কোন ভক্তকে মুক্ত করে দিতে পারে। যদিও যারা অনেক উত্তরে তার ভক্ত তারা মুক্ত হতে চান না, তারা প্রভুর সেবা প্রার্থনা করে। তাহলে আর এই যে সদাশিব, এই যে আমাদের কলিকালে অদ্বৈত প্রভু, এক হচ্ছে সদাশিবের কিছু অংশ আর মহাবিষ্ণুর কিছু অংশ মিলে হয়েছেন অদ্বৈত প্রভু। তা সেই শ্বেত দ্বীপের অধিপতি সদাশিবের নিকটে গেলে প্রভুকে স্তব স্তুতি করতে লাগলে, দণ্ডবাদ প্রণামাদি করে। ভগবান সদাশিব তিনি মুনিপদ নারদকে আলিঙ্গন দান করলেন, উপবেশন করার জন্য আসন প্রদান করালেন। এবারে ব্রহ্মার দ্বারা তিনি শিবের গুণগ্রাম কীর্তন করতে লাগলেন। মহাদেব তিনি বলছেন, হে মহামুনি, হে নারদ, তুমি আমার কেন কীর্তন করছো, তুমি প্রভুর গুণগ্রাম কীর্তন কর। তখন বলছেন, আপনি তো ভগবান, আপনাকে ভগবান শ্রীকৃষ্ণ সাক্ষাতে সহস্তে পূজন করেছেন, ভগবান শ্রীকৃষ্ণ পূজন করেছেন, তার মধ্যে শিব মন্দির ছিল রামেশ্বরম, সেখানে ভগবান শ্রী রাম তিনি শিবের পূজা করেছেন, আপনি ভগবান। এই কথা শ্রবণ করে মহাদেব তিনি কর্ণে অঙ্গুলি প্রদান পূর্বক নারদকে তিরস্কার করতে লাগলেন। হে নারদ, তুমি আমাকে ভগবান বলছো, আমি কি করে ভগবান, তুমি তো আমায় মহা অপরাধী করবে, এমন তুমি বলো না। আমি ভগবান নই, দেবর্ষি নারদ, তথাপি শিবের গুণগ্রাম কীর্তন করছিল। সেখানে অনেক অনেক কথা আমরা তো সংক্ষেপে শ্রবণ করছি, কারণ এই অধ্যায়টির সারাংশ আমরা শ্রবণ করছি। দেবর্ষি নারদ তথাপি মহাদেব ক্রোধ প্রকাশ করার পরেও তিনি মহাদেবের কাছে গিয়ে বলছেন, দেখুন শাস্ত্রে বলেছে হর হরি একাত্মা, সুতরাং কেউ যদি হর হরি একাত্মা তাকে যদি পৃথক রূপে দেখে তাহলে অপরাধ। যেমন দশবিধ নাম অপরাধের মধ্যে আছে, কেউ যদি শিবে আর কৃষ্ণের মধ্যে ভেদ দেখে তাহলে অপরাধ। তাহলে তো হর হরি একাত্মা, তাহলে আপনি কি করে পৃথক? বলছেন, এই যে তুমি বলছো প্রভু আমার পূজন করছেন, প্রভু বলছেন যে আমি এবং শিব আমরা একই, এটা আমার মহিমাকে বর্ণন করার জন্য। প্রভু তার নিজের ভক্তদেরকে অনেক উপরে করে রাখে, কিন্তু আমি কোথায় প্রভুর দাস আর কোথায় প্রভু, দুজন তো এক হতে পারি না। হে নারদ, তুমি প্রকৃত বৈষ্ণব, কেন আচ্ছা দেখো, আমি তোমার প্রতি ক্রোধ প্রকাশ করলাম, তোমাকে তিরস্কার করলাম, তথাপি তুমি আমার সঙ্গে কত সুন্দর ভাবে কথা বলছো। তুমি প্রকৃত বৈষ্ণব। দেখো আমার মধ্যে এখনো অনেক অহংকার আছে, মান আছে, দর্প আছে। দেখো তুমি কেমন, আমি তোমার প্রতি ক্রোধ প্রকাশ করার পরেও তুমি নির্বাক। দেখো আমি ভগবানের প্রিয় নই, আমি এই প্রভুর নামই করে থাকি। তবে শোনো, আমার থেকে বৈকুণ্ঠবাসী সমস্ত ভক্তেরা তারা অতি প্রিয় প্রভু, তারা প্রভুর অতি প্রিয়। দেখো প্রভু তাদের নিজের স্বরূপটা পর্যন্ত দান করেছে। বৈকুণ্ঠে সকলেই চতুর্ভুজ, দেখতে সকলেই শ্রীমান নারায়ণের মতো। ভগবান কত দয়ালু, কত কৃপা। দেখুন ইহ জগতে টিকার মধ্যে বলছেন, ইহ জগতে আপনার প্রতি কোনো ধনাঢ্য ব্যক্তি যদি কৃপা করে, দয়া করে, তাহলে সেই ব্যক্তি কি করবে, তার কোনো কার্যক্ষেত্রে আপনাকে একটি চাকরি দিতে পারে, চাকর বানাবে। কিন্তু ভগবান তিনি এতই কৃপালু, এতই দয়ালু যে নিজের স্বরূপটা ভক্তকে দান করে দেন। ভগবানের চার হাত, শঙ্খ চক্র গদা পদ্মধারী, ভগবানের রূপটাই ভক্তকে দান করে। ভগবান এত দয়ালু, এত কৃপালু। হে নারদ, সেই বৈকুণ্ঠবাসীরা তারা প্রভুর এত কৃপা পাত্র, এতই দয়ার পাত্র, প্রভু তাদের প্রতি এমন ভাবে কৃপা বর্ষণ করে চলেছেন যে প্রভু তাদের সঙ্গে সদা সর্বদা দেখা করছে, কথাবার্তা বলছে, প্রভুর গুণগ্রাম কীর্তন করছে। তাহলে তো সেই বৈকুণ্ঠবাসীরা অর্থাৎ প্রভুর ভক্তেরা তারা শ্রেষ্ঠ ভক্ত। দেবশ্রী নারদ তিনি বৈকুণ্ঠে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। তখন বলছে, দেখো তুমি বৈকুণ্ঠে না গিয়ে বরঞ্চ এক কাজ করো, তুমি সুতল লোকে যাও। সুতল লোকে গেলে পর তুমি সেখানে ভক্ত প্রবাদ কল্যাণের দর্শন পাবে। দেখো এই ব্রজের গোপীদের কথা ছাড়ো, তাদের সঙ্গে কারো তুলনা হয় না ভক্তিতে। গোপীদেরকে পৃথক করে যদি দেখা যায় আর কোন ভক্ত, তবে আমার দৃষ্টিকোণ দিয়ে প্রহ্লাদ সে পরম ভক্ত। সুতরাং তুমি সুতল লোকে গমন করো। প্রহ্লাদের মহিমা বর্ণনা করল, প্রহ্লাদের মহিমা শ্রবণ করে নারদ মুনি তিনি সুতল লোকে প্রবেশ করলেন। সুতলে গিয়ে সেখানে গিয়ে দেখছেন প্রহ্লাদজি তিনি প্রভুর সেবায় একেবারে বিভোর হয়ে আছেন, তন্ময় হয়ে আছেন। দূর থেকে নারদজি যখন দেখলেন তার মনের ভাব পরিবর্তন হয়ে গেল। আহা, সত্য সত্যই তো মহাদেব ভগবান তিনি বলেছেন প্রহ্লাদজি পরম ভক্ত, বাস্তবিকই সত্য, ধ্রুব সত্য। প্রহ্লাদজির নিকটে গেলেন, প্রহ্লাদজি নারদজিকে সুন্দর আসন দিলেন, প্রণাম আদি করলেন, দেবশ্রী নারদ আলিঙ্গন দান করলেন। এবারে প্রহ্লাদজিকে বলছেন, হে প্রহ্লাদ, তুমি প্রভুর একমাত্র কৃপা পাত্র, দয়া পাত্র, তুমি শ্রেষ্ঠ ভক্ত, কল্যাণজি বলছেন একই বলছেন, হে মুনিবর আমি প্রভুর শ্রেষ্ঠ ভক্ত কি করে? বলছেন প্রভু তোমাকে কত কিছু দিতে চেয়েছে, তুমি কিছু চাও? তুমি বলেছিলে প্রভু তোমার উপাসনা করে তোমার থেকে যারা কিছু আশা করে আকাঙ্ক্ষা করে তারা বনি নৃত্য সবই বনি শ্রীমদ ভাগবত বলছে। প্রভু তোমার উপাসনা যারা করে তোমার উপাসনা করে যারা কিছু চায় তার পরিবর্তে তারা বনি তারা ব্যাপার নৃত্য সবই বনি। প্রভু আমি তোমার সেবা করে তোমার থেকে বিনিময়ে কিছু চাই না প্রভু, আমি কেবল প্রেম দীক্ষা চাই, আমার প্রতি কৃপা করো, আমার প্রতি দয়া করো। হে ভগবান তুমি যে আমাকে দর্শন দান করেছো, আমি যে তোমার দর্শন প্রাপ্ত হয়েছি, সুতরাং আমার তো আর কিছু চাওয়া পাওয়া কিছুই থাকতে পারে না প্রভু। ভগবান তোমায় বলেছিল না কোনো একটি বর তুমি চাও, আমি তো বড় তো ঈশ্বর। তখন তুমি বলেছিলে প্রভু আপনি আমাকে এই বর দিন যাতে আমি কোনোদিনই আপনার থেকে কিছু না যাচা করি না কিছু চা। দেখুন যারা নিষ্কাম ভক্ত তাদের মনের গতিটা কত সুন্দর, ভগবানের কাছে কিছু চাইতে নেই। যারা শুদ্ধ ভক্ত তারা ভগবানের থেকে ভক্তির পরিবর্তে অন্য কিছু চান। আপনি তো প্রভুর কৃপা পাত্র, কল্যাণজি বলছেন হে মুনিবর আমি প্রভুর কৃপা পাত্র কি করে? তাহলে তো প্রভু আমায় সেবা প্রদান করতেন। প্রভু বলেন আমি যাদের প্রতি কৃপা করে সর্বপ্রথম তাদের অর্থকে হরণ করে নি। কেন, কি কারণ? বলছেন অর্থ যদি থাকে তাহলে আত্মীয় বর্গেরা তারা তার সঙ্গে সম্পর্ক রাখ, কেন না যেদিক থেকেই হোক না কেন কিছু অর্থ পাওয়া যাবে। অর্থ যদি না থাকে দেখবেন আত্মীয় স্বজনেরা তারা আর আপনার কাছে আসবে না, তখন আপনার ভজন করতে সুবিধে হবে। কিন্তু প্রভু তো আমাকে আমার প্রতি সেই কৃপা করেননি, আমাকে ব্রহ্মাজি দ্বারা রাজমুকুটে অভিষিক্ত করে আমাকে রাজা করে দিল, আমাকে বিষয়ের মধ্যে ডুবিয়ে দিল। প্রভু যদি আমার প্রতি কৃপা করতেন তাহলে আমাকে বিষয় থেকে দূরে রাখতেন, কই না তো করেন, তাহলে আমি প্রভুর কৃপা পাত্র কি করে? আমি তো বিষয়ে আমাকে বিষয়ে দিয়ে প্রভু সব ভুলিয়ে রেখেছে। অনেক কথা আমি সংক্ষেপে বলছি। নারদজি বলছেন তাহলে আপনার পুত্র বলি সেও তো প্রভুর দর্শন পেয়েছে, তোমার বংশে ভগবান একবার বরাহ রূপ ধারণ করে হিরণ্যাক্ষকে বধ করল, তোমার পিতাকে বধ করল ভগবান নৃসিংহ মূর্তি ধারণ করে, এই তো কিছুদিন পূর্বের কথা। তোমার পৌত্র বলির প্রতি কৃপা করার জন্য প্রভু বামন রূপে অবতীর্ণ হল, তোমার কুলে তিন তিনবার প্রভু সাক্ষাৎ প্রকাশ হয়েছেন আবির্ভূত হয়েছে, এবং সেই বামনদেব তিনি তোমার পৌত্র দৈত্যেন্দ্র বলির উপরে সন্তুষ্ট হয়ে তার দায়িত্ব স্বীকার করেছেন এই সুতর লোকে। প্রহ্লাদজি বলছেন দেখো এগুলো কথার কথা, ভগবান বলছেন আমার ভক্ত যখনই যে কোনো জায়গাতে, সে নরকে হোক, মর্তে হোক, একেবারে রসাতলে হোক, কোথাও যদি আমার চিন্তন সঠিকভাবে কেউ করে, আমি তৎক্ষণাৎ তার সম্মুখে প্রবাদ হয়ে যাই। আর এই সুতর্ককে প্রভু বলেছে যে আমি সর্বদাই তোমার দাবি হয়ে থাকব। এটা তো কথার কথা। কোনো কোনো ভক্ত যারা বলির দ্বারে কার মনোভাবকে প্রভুকে স্তুতি করেন, স্তব করেন, প্রার্থনা করেন, তখনই প্রভু কাউকে দর্শন দিয়ে থাকেন। সকলকে নয়, কেবল সুতর্ককে প্রভুর দর্শন হয় তা নয়। হে মহামুনি, এই পৃথিবীতে যত্র তত্র কোনো ভক্ত প্রভুকে কেউ যদি একাগ্র চিত্রে স্মরণ করে, প্রভু তৎক্ষণাৎ সেখানে প্রকাশ হয়ে যাবে। তাহলে আমার এই সুতর্ককের সঙ্গে সাধারণ পৃথিবীতে কোনো প্রভেদ নেই। আমি প্রভুর কৃপাপাত্র কোনো অবস্থাতেই নই। সে কি আপনি এত বড় একজন বিশেষ ভক্ত, আপনি বলছেন প্রভুর প্রিয় পাত্র নন? দেখুন, কোন ভক্তই স্বীকার করছেন না, এত বড় বড় ভক্ত যারা মহাভাগবত পরম ভাগবত, যাদের শ্রীচরিত্রগুলি আমরা শ্রীমৎ ভাগবতে শ্রবণ করে থাকি, তারাই বলছেন আমরা প্রভুর প্রিয় ভক্ত হতে পারি। কিন্তু যারা সাজা বোঝা আমার মতো, তারা নিজেকে বড় ভক্ত বলতে চায়। উত্তম হইয়া আপনারে অধম মানে, সেই তো বৈষ্ণব প্রধান। উত্তম স্তরের হবে ভক্ত, নিজেকে অধম মনে করবে, আমি তো দীনহীন, কাঙা, আমি তো প্রভুর জন্য কিছু করতে পারি না, প্রভুর ভক্তের জন্য কিছু করতে পারি না। সবকিছু করার পরেও এই হয়। প্রহ্লাদজি বললেন আমি প্রভুর প্রিয় পাত্র নই। হে মহামুনি, হনুমানজি তিনি পরম ভক্ত, প্রভুর প্রিয় ভক্ত। আহা, হনুমানের গুণগ্রামে একেবারে মর্ততা লাভ করলেন প্রহ্লাদজি। আপনি কিম্পুরুষ বর্ষে হনুমানজির নিকটে গমন করুন, তৎক্ষণাৎ তিনি কিম্পুরুষ বর্ষে হনুমানজির নিকটে গিয়ে উপস্থিত হলেন। হনুমানজি তিনি করেছেন সেই কি করছেন, সেই কিম্পুরুষ বর্ষে বনের বিভিন্ন ফল, বিভিন্ন সুন্দর সুন্দর ফুল দিয়ে প্রভুর সেবা করছে। কিছু বন্দীগণ তারা ভগবান শ্রী রামচন্দ্রের স্তুতি করছে। প্রভু কি করছেন সেই তালে তালে, হনুমানজি কি করছেন সেই তালে তালে নৃত্য করছে। উপর থেকে লক্ষ্য করছেন দেবর্ষি নারদ, তিনি অবাক, আহা হনুমানজির কি ভক্তি। হনুমানজি তিনি তার তপ প্রভাবে বুঝতে পারলেন দেবর্ষি নারদের আগমন হচ্ছে। হনুমানজি তিনিও লাভ দিয়ে উপরে উঠে দেবর্ষি নারদকে আলিঙ্গন দান করে অস্ত্র বিসর্জন করে স্বাগত জানাচ্ছে। পূজার জন্য সমস্ত উপকরণ এক জায়গায় হলে সেই পূজন সামগ্রী দিয়ে দেবর্ষি নারদই উল্টো হনুমানজি পূজন করতে যাচ্ছে। হনুমানজি বলছেন হে মহামুনি, এ আপনি কি করছেন ইত্যাদি। এবারে একই স্থানে বসে প্রভুর কথা আরম্ভ হল। দেবর্ষি নারদ তিনি বলছেন হে হনুমানজি, আপনি প্রভুর কৃপা পাত্র, আপনি প্রভুর দয়ার পাত্র, আপনি প্রভুর শ্রেষ্ঠ ভক্ত। হনুমান কি বলছেন? রাম রাম রাম। এ কি বলছেন আপনি? আমি প্রভুর শ্রেষ্ঠ ভক্ত, আমি তো দিনে দিনে এক একটা দিন যাচ্ছে আর আমি দিনে দিনে মরছি, জোরে করে মরছি। সে কি কেন? হে মহামুনি, আমি যদি প্রভুর প্রিয় ভক্ত হতাম তাহলে প্রভু কি আমাকে এই মর্তে ছেড়ে যেতেন? এই দুঃখালয়, এই মর্তটা দুঃখালয়, এই দুঃখালয়ে আমাকে ছেড়ে যেতেন? প্রভু সকলকে নিয়ে চলে গেলে, সকলে সরযূ নদীতে ডুব মারলে অপর দিকে তাদের দিব্য শরীর উৎপন্ন হয়ে তারা উপরিস্থিত অযোধ্যা ধামে চলে গেছে। আর আমি এত অধমাধম যে আমাকে প্রভু এই পৃথিবীতে ছেড়ে গেছেন জীবের দুঃখ দেখার জন্য। কত প্রকার অন্যায় অত্যাচার হচ্ছে সেগুলো আমাকে দেখতে হচ্ছে। আমি একমাত্র নিকৃষ্ট প্রভুর কাছে যে প্রভু আমায় সঙ্গে নিয়ে যান। হনুমানজি তারা তো ভক্তের মধ্যে মহাশ্রেষ্ঠ, তারা বলছে না না, প্রভু কৃপা পাত্র আমি নই। প্রভু যদি আমার প্রতি কৃপা করতেন, আমার প্রতি দয়া করতেন, আমি যদি প্রভুর ভক্ত হতাম তাহলে প্রভু কি আমাকে এই মর্তে, এই মৃত্যুলোকে, এই দুঃখালয়ে আমাকে ছেড়ে যেতেন? আমি বড়ই অভাগা। তাই তো প্রভু আমাকে এই পৃথিবীতে ছেড়ে গেছে। আমি প্রভুর প্রিয় ভক্ত নই। তবে হ্যাঁ, এখন সেই পরব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি হস্তিনাপুরে পাণ্ডবদের সঙ্গে থাকেন। সেই পাণ্ডবেরা তারা প্রভুর সঙ্গে ওতপ্রোতভাবে মিলেমিশে ছিল, তাদের প্রতি সদা সর্বদাই তিনি কৃপা করেছেন। হে মহামুনি, আমার দৃষ্টিকোণ দিয়ে ওই পাণ্ডবেরা শ্রেষ্ঠ ভক্ত। আপনি ওই পাণ্ডবদের কাছে নারদজি তৎক্ষণাৎ মর্তে হস্তিনাপুরে গেলে পাণ্ডবদের নিকট, পাণ্ডবদের প্রশংসায় পঞ্চমুখ। পাণ্ডবেরা বলছেন, হে মহামুনি, আপনি আমাদের প্রশংসা করছেন, আমরা প্রভুর প্রিয় পাত্র? না, আমরা প্রভুর প্রিয় পাত্র নই। আমরা যদি প্রভুর প্রিয় পাত্র হতাম, প্রভু আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে। আমাদের মনে হয় প্রভু আমাদের চিরতরে ভুলে গিয়েছেন, আমাদের আর কোন সন্ধান নেই না। এই বিষয়, বৈভব, মান সম্মান, যশ, প্রতিষ্ঠা, সমস্ত কিছু আমাদেরকে দিয়ে প্রভু চলে গিয়েছে। ধর্মরাজ, যুধিষ্ঠির, ভীমসেন, অর্জুন, নকুল, সহদেব এবং দেবী কুন্তী, দেবী দ্রৌপদী, তারা প্রত্যেকে নিজেদের মত পৃথক পৃথক রূপে ব্যক্ত করে বললেন, আমরা প্রভুর কৃপা পাত্র নই। আমাদের ছেড়ে প্রভু চিরতরে চলে গিয়েছে। এই পাণ্ডবদের থেকে আর বড় ভক্ত কারা হতে পারে? তার পর্যন্ত বলছে, আমরা প্রভুর প্রিয়জন নই আর প্রভুর প্রিয় ভক্ত নই। হে মহামুনি, ওই যাদবেরা তারা প্রভুর শ্রেষ্ঠ ভক্ত, কারণ সেই যাদবগণ সদা সর্বদা প্রভুকে নিকটে পেয়ে থাকে। তাই শ্রেষ্ঠ ভক্ত। পাণ্ডবদের থেকে বিদায় নিয়ে তিনি এলেন দ্বারকা প্রদেশে সুধর্মা সভাতে, সমস্ত যাদবগণ যেখানে সম্মিলিত ভাবে প্রভুর জন্য অপেক্ষা করছিলেন সুধর্মা সভা সেখানে এলেন। দেখছেন সমস্ত যাদবগণ, তাদের মধ্যে কি উল্লাস, কি আনন্দ। খানিক্ষণ পরেই প্রভু তাদের সুধর্মা সভাতে এসে দর্শন দান কৃতার্থ করবে। সমস্ত যাদবগণ তারা প্রভুর গুণগ্রামে ব্যস্ত ছিল। দেবশ নারদ ওই দ্বারকাপুরীতে প্রবেশ করে সুধর্মা সভার ভেতরে যাওয়ার পূর্বে তিনি সাষ্টাঙ্গে বারংবার প্রণাম করছেন দ্বারকা প্রদেশকে এবং সমস্ত যাদবগণকে। যাদবেরা বুঝতে পারল তারা দেবশ্রী নারদকে নিয়ে বসার জন্য আসন দিলেন। দেবশ্রী নারদ সেই আসনটা সরিয়ে দিয়ে তার নিচে বসে পড়লেন। আহা, এরা প্রভুর কৃপা পাত্র, দয়ার পাত্র, আমি কি করে এনাদের দেওয়া আসনে উপবেশন করব। প্রভু আসনটি সরিয়ে দিয়ে মাটিতেই বসে পড়লেন, ভূমিতেই বসে পড়লেন। সমস্ত যাদবেরা তারা দেবশ্রী নারদকে বেষ্টন করে তারা নিজ নিজ সিংহাসন ছেড়ে নিচে মাটিতেই বসে পড়ল। প্রভুর শিক্ষা সাধু ব্রাহ্মণ দিগকে সদা সর্বদা সম্মান দেবে। সমস্ত যাদবেরা দেবশ্রী নারদকে প্রণাম করছেন আর দেবশ্রী নারদ তাদেরকে প্রণাম করে বলছে, না না হে যাদবগণ, আপনারা প্রভুর একান্ত প্রিয়জন, আপনারা এমন করবেন না। যাদবদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠলেন। যাদবগণ স্বীকার করলেন, হে মহামুনি, আপনি ঠিকই বলেছেন, আমরা প্রভুর কৃপা পাত্র বটে, কিন্তু আমাদের থেকেও আরো বেশি প্রিয় ভক্ত হচ্ছে আমাদের উদ্ধব। উদ্ধব এবং প্রভুর যে মিলন, এটা বড় অলৌকিক এবং আশ্চর্যজনক। আমরা প্রভুর কৃপাপাত্র হলেও সেই উদ্ধবের মতন অত প্রিয় নই। হে মহামুনি, আমাদের প্রভুর বিশ্রামাগারে সেখানে তো কেউ প্রবেশ করতে পারে না, কিন্তু উদ্ধবের প্রবেশ আছে। উদ্ধব প্রভুর চরণ সেবা করতে করতে, পালঙ্কের নিচে বসে চরণ সেবা করতে করতে অনেক রাতে যখন ঘুম আসে, তা প্রভুর চরণোদয়ে মস্তক রেখে তিনি ঘুমিয়ে পড়ে। যদি কোথাও কাউকে পাঠাতে হয়, অর্থাৎ যেখানে যে স্থানে প্রভুকে স্বয়ং যাওয়া উচিত, প্রভু উদ্ধবকে পাঠিয়ে দেন যে উদ্ধবই আমার সমতুল্য, আমার সমকক্ষ, কাজটি করতে পারবে, সমাধান করতে পারবে। সুতরাং আপনি অন্তপুরে যান, সেখানে উদ্ধব আছে, উদ্ধবই শ্রেষ্ঠ ভক্ত। দেবশ্রী নারদ তিনি রোদন করতে করতে অন্তপুরে যাচ্ছেন, বিনা বাজিয়ে কীর্তন করবেন সেই শক্তিও নেই। কখনো বিনাটা পড়ে যায় যায়, কখনো নিজে উত্তরীয় বসনটি পড়ে যাচ্ছে, কখনো পাগলের মতো আত্মনাদ করছে, আবার কখনো ভূমিতে গড়া গড়িয়ে যাচ্ছে। আহা, সেই উদ্ধবের দর্শন কি আবার হবে? সেই দিনই ভগবান তিনি গোপীগণের স্বপ্ন দেখে তিনি একেবারে অন্তর্দশায় চলে গিয়েছেন, বাহ্যিক চেতনাই নেই, না জানি কোন ভাবরাজ্যে প্রভু প্রবেশ করেছে। উদ্ধবকে পূর্বেই বলেছিলেন, হে উদ্ধব, আজ তুমি আর আমার শয়ন কক্ষে থেকো না, তুমি আমার শয়ন কক্ষের দ্বারদেশে বাইরে গিয়ে অপেক্ষা করো। প্রভু অজ্ঞানের মতো হয়ে গোপীদের কথা চিন্তন করতে করতে চক্ষু দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে সমস্ত দিক থেকে রস গড়াচ্ছিল। ভাব, উদ্ধব বাইরে বসে বিমনা হয়ে বসে আছে। বলদেব তিনি বুঝতে পারলেন উদ্ধব বিমনা হয়ে বসে আছে মানে কানাইয়ের কিছু হয়েছে। বলদেব পাশে বসে আছেন, মাতা দেবকী, মাতা রোহিণী, সমস্ত মহিষী বৃন্দেরা তারা দ্বারের বাইরে সকলেই বিমনা হয়ে মন খারাপ করে বসেছে। দেবর্ষি নারদ কোন প্রকারে রোদন করতে করতে তিনি গিয়ে বলছেন, ওই যাদবগণ, ওই পুরবাসী ভগবান শ্রীকৃষ্ণের মহিষীবৃন্দ, আচ্ছা তোমরা কি কৃপা করে আমাকে উদ্ধবের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিতে পারো? আহা, সেই পরম ভক্ত উদ্ধবের দর্শন আমাকে একবারের জন্য করাও। অনেক কথা বলেছেন, আমি সংক্ষেপে সংক্ষেপে বলছি পুরো একটি খণ্ড। আহা, তোমরা কৃপা করে দয়া করে সেই পরম ভক্ত উদ্ধবকে আমাকে একটু দর্শন করিয়ে দাও। উদ্ধবজি তিনি উঠলেন, উদ্ধবকে দেখতে পাচ্ছেন না, তিনি চিনতেই পাচ্ছেন না, এমন ভাবে রোদন করছিলেন। উদ্ধবজি তিনি উঠে দেবর্ষি নারদকে প্রণাম করে জড়িয়ে ধরে বলছেন, হে মহাত্মা, এই তো আমি উদ্ধব আপনার সম্মুখে। উদ্ধবকে প্রণাম করতে যাচ্ছেন নারদজি। উদ্ধবজি বলছেন, হে ভগবান, এখানে ভগবান বলে সম্বোধন করেছেন সনাতন গোস্বামী পাদের ভাষা, হে ভগবান, এ কি করছেন আপনি? আপনি আমাদের প্রভুর পূজনীয়, আমাদের প্রভু আপনাকে পূজন করে, ষোড়শ বিধিবিধান অনুযায়ী আপনার পূজন করে, আর আপনি কিনা আমায় প্রণাম করতে যাচ্ছেন? আমার তো অধোগতি হবে, আমার তো নরকগতি হবে, এ ভাবে কি আপনি এমন করবেন না? দেবর্ষি নারদের পূজনের জন্য কিছু পূজন সামগ্রী আনলে দেবর্ষি নারদ সেগুলি দিয়ে উদ্ধবের এবং দ্বারকাবাসী সকলের পূজন করতে যাবে। উদ্ধবজি জোর করে জোর ধরে বসিয়ে দিলেন। উদ্ধবজি বলছেন, হে মহামুনি, আপনি আমাকে প্রভুর শ্রেষ্ঠ ভক্ত বলেছেন, এটা আমি মানতাম, এবং এটাই আমি জানতাম যে আমার থেকে শ্রেষ্ঠ ভক্ত বোধহয় আর প্রভুর দ্বিতীয় কেউ নেই, কারণ প্রভু গমনে, ভোজনে, শয়নে যত্রতত্র আমাকেই নিয়ে যেতেন। আমার এই গর্ব ছিল, এই অভিমান ছিল যে আমি প্রভুর প্রিয় ভক্ত। কিন্তু না, এই তো কিছুদিন পূর্বে আমি প্রভুর দ্বারা যখন ব্রজে প্রেরিত হলাম, সেখানে সেই ব্রজ ভক্তি দেখে, ব্রজবাসীদের ভক্তি দেখে, সেই ব্রজ গোপীদের ভক্তি দেখে আমি বুঝতে পারলাম যে সেই ব্রজ গোপীদের ভক্তির কাছে আমার যে ভক্তি, এটা কোনো ভক্তিই না, এবং ওই ব্রজ গোপীরাই প্রভুর সর্বাধিক প্রিয়া। সুতরাং ব্রজের গোপীগণের থেকে শ্রেষ্ঠা ভক্ত আর কেউ নেই। হে মহাত্মন, হে মহামুনি, হে নারদজি, সেই ব্রজ গোপীদের চরণ রেণুকে আমি বন্দনা করি। বন্দে নন্দ ব্রজ স্ত্রীণাম পাদুরেণুম অভীক্ষ্ণশ যশাং হরি কথোদগীতম पुनाति भुवन त्रयम् हे महामुनि। তাদের মুখ উদ্গীর্ণ ভগবান শ্রীকৃষ্ণের কথা একই সঙ্গে অনন্ত গোপীগণ তারা যখন কীর্তন করেন, সেই কীর্তন ধ্বনি দিক বেদিক এমনকি উপরিস্থিত সমস্ত দিব্য লোককে যেন মঙ্গলময় করে তোলে। বন্দে আমি সেই সমস্ত গোপীদের চরণের একটি রেণুকণাকে মাত্র আমি বন্দনা করি, কারণ সেই গোপীগণের সম্পূর্ণ চরণধূলিকে আমি বন্দনা করতে অপারক। তাই আমি গোপীদের চরণ রেণুপণাকে বন্দনা করি। আর ভগবানের কাছে উদ্ধবজি তিনি কি চেয়েছিলেন, যে প্রভু আমাকে যদি তুমি আবার জন্ম দাও তাহলে এই 84 ক্রোশ ব্রজের মধ্যে আমাকে তুমি তৃণ গুল্ম ছোট ছোট লতা পাতার মধ্যে আমাকে জন্ম দিও। কেন প্রভু, তাহলে আমি তোমার প্রেয়সী বনে রাধারানী সহ সমস্ত গোপীদের চরণ রেণু আমার উপরে পড়লে আমি ধন্যাতি ধন্য হব। ব্রহ্মাজি ব্রহ্মসংহিতাতেও ওই একই কথা বলেছেন, প্রভু আমি যদি ব্রজে গুল্ম জন্ম প্রাপ্ত হতাম তাহলে সেই গোপীদের চরণ রেণু প্রাপ্ত হয়ে আমার এই ব্রহ্ম জন্ম সার্থক হয়ে যেত। এই ব্রজভূমি সাধারণ নয়, আমরা দেখে ঠিক বুঝতে পারছি না, ধারণা করতে পারছি না এই ব্রজভূমির নিজে মহিমা। এই কোন শাস্ত্রকার কখনোই ব্যাখ্যা করে সমাপ্ত করতে পারবে না। যখন গোপীগণের মহিমায় সেই সভা মুখরিত হয়ে উঠল উদ্ধবের দ্বারা, তখন ভগবান তিনি তার স্বয়ংকক্ষ থেকে রোদন করতে করতে অন্ধ দৃষ্টির ন্যায় তিনি ভেতরে যখন প্রবেশ করছেন, তখন তিনি রাধারানী আদিকে চিন্তন করে সেই সভার মধ্যে এসে তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। গোপীদের কথা শ্রবণ করে ভগবান শ্রীকৃষ্ণ তিনি সভার মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। সমস্ত দ্বারকাবাসী সেই সমস্ত মহিষীদের ক্রন্দন ধ্বনি শ্রবণ করে যাবৎগণ যারা সুধর্ম সভাতে ছিল তারা এসেও রোদন করতে লাগল। এই রোদন ধ্বনি দিক বিদিকে ছড়িয়ে যেতে লাগল, তাদের সান্ত্বনা দেওয়ার আর কেউ থাকল না। তখন ব্রহ্মাজি তিনি ব্রহ্মলোক ছেড়ে এসে চলে এলেন যাদবগণকে সান্ত্বনা দেবেন। কিন্তু ব্রহ্মাজি সেই যাদবগণ সহ ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধব নারদাদি প্রত্যেকে যখন রোদনে রোদন করতে করতে একেবারে ভয়ঙ্কর হয়ে উঠেছে, তখন ব্রহ্মাজি তিনিও রোদন করার নিজেকে অনেক কষ্টে সংযত করে তিনি বলদেবকে বোঝালেন যে এই যে সমুদ্র মধ্যে একটি দ্বীপ আমি রচনা করেছি রৈবত নামক পর্বত, তার মধ্যে আমি বিশ্বকর্মাকে দিয়ে এক নব বৃন্দাবন তৈরি করেছি যেটা সম্পূর্ণ পাথর দিয়ে তৈরি, বহু গাভী বৎস ভগবান শ্রীকৃষ্ণের সখারা মা যশোদা আদিয়া। এখন প্রভুকে যদি মূর্ছা ভঙ্গ করতে হয় তাহলে ওই রৈবত পর্বতে আমি বিশ্বকর্মাকে দিয়ে রচনা করেছি নব বৃন্দাবন, সেখানে নিয়ে যেতে হবে। গরু সেখানে ছিলেন, ব্রহ্মাজি এবং বলদেব ইঙ্গিত করলে সকলে ভগবানকে কি করলেন, গোপ বেশ তৈরি করলেন, রাজবেশ ছাড়িয়ে গোপ বেশ তৈরি করলেন, করে রৈবত পর্বতের মধ্যে নব বৃন্দাবন, সেই নব বৃন্দাবনে নিয়ে গিয়ে প্রভুকে নামিয়ে দিল। প্রভু তখনও অচৈতন্য, জ্ঞান নেই, বাচিক চেতনা নেই। বলদেব অনেকক্ষণ ধরে কানাই কানাই বলে ডেকে ডেকে কোন সাড়াই নেই। গোপীদের কথা শ্রবণ করে তিনি যে না জানি কোন ভাবরাজ্যে প্রবেশ করেছেন। বলদেব জোর করে নিজের কোলে তুলে দিয়েছেন। অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর প্রভু তিনি চক্ষু খুলেছেন। সম্মুখে আগের থেকেই বলদেব সমস্ত সকলকে বলে দিয়েছেন কাকে কি করতে হবে। ব্রহ্মাজি রয়েছে, সমস্ত মহিষীগণ তারা আড়াল থেকে দেখছে, ভগবানের সম্মুখে যাবে না। রোহিণী মাতা তিনি তো ব্রজেই ছিলেন, রোহিণী মাতা সাক্ষাতে আছে। তখন বলছে আমি এখন কোথায়, আমি কে, কোথার থেকে এসেছি। তখন সম্মুখে এলেন রোহিণী মা, বলছেন আরে কানাই তুই এত দেরি করে ঘুম থেকে উঠেছিস, তোর সকারা তো তোর জন্য অপেক্ষা করছে পথে, তুই এক কাজ কর কানাই, তুই এখন চলে যা, আমি সমস্ত সুন্দর সুন্দর খাবার বানিয়ে আমি পাঠিয়ে দেব, তুই এখন যা, তোর সখারা অপেক্ষা করছে। তখন কানাই মানে বন্য বেশে রয়েছে, তখন ভগবান জিজ্ঞাসা করছেন মা আমার দিকে অপলক দৃষ্টিতে কেন চেয়ে আছে। মা যশোদার যে মূর্তি সেটা তো পাথরের মূর্তি, সেটা তো আর চক্ষুর পলক পড়তে পারে না। বলছেন মায়ের চক্ষুর পলক কেন পড়ছে না। রোহিণী মাতা বলছেন আরে কানাই তুই আজ কত দেরিতে ঘুম থেকে উঠেছিস জানিস, তোর মা ভাবছে কানাইয়ের বোধ হয় পুরো শরীর খারাপ হয়েছে, তাই চিন্তায় তার শরীর খারাপ হয়ে গেছে, এখন আর চক্ষুর পলকটাই পড়ছে না, তুই এখন বাবা গোচারণে যা, গোচারণে গেলে তোর মাও ঠিক হয়ে যাবে, আর আমি খাবার বানিয়ে পাঠিয়ে দেবো, যা তুই চলে। ভগবান রাখাল বেশে, দ্বারকাতে তো রাজবেশ রাজা, রাখাল বেশে তিনি দেখছেন অনন্ত গাভী সব পাথরে, দেখলে মনে হবে একেবারে আসল গাভী। বিশ্বকর্মার দ্বারা রচিত তা ভগবান বন থেকে বনান্তরে বিচরণ করতে করতে সকালে ঘুরছেন, যেতে যেতে অকস্মাৎ দেখছেন সেই লবণ সমুদ্র, দ্বারকাতে সমুদ্র, বিশাল সমুদ্র। তখন সমস্ত সখাদেরকে ডাকাডাকি করছে, হে সীতা, হে সুবল, হে অর্জুন, তোরা সকলে আয়, আমরা আজ এই সুশীতল যমুনার জলে স্নান করে আনন্দ করব এবং আমাদের পরিশ্রমকে দূর করব, ক্লান্তি দূর করব। অনেকক্ষণ পর ভগবান দেখছেন অনতি দূরে বিশাল এক পুরী সমুদ্রের মাঝে, দ্বারকাপুরী। প্রভু তখন চিন্তা করছেন তাই তো আমার বৃন্দাবন তো ছিল একেবারে হরা ভরা বন জঙ্গলে পরিপূর্ণ, অথচ এই অনতি দূরে এত বড় দিব্য পুরী এটা তো ছিল না। তখন বলদেব সম্মুখে, বলদেব সমস্ত বৃত্তান্ত বলছেন যে ভাই এটা তোমার দ্বারকাপুরী, তুমি তো তোমার প্রেয়সী রাধারানী গোপীদের কথা চিন্তা করে তুমি এক ভাবরাজ্যে প্রবেশ করেছিলে, আমি তোমায় না সেগুলো সব দ্বারকাতে গিয়েই বলবো, চলো আমরা দ্বারকায় ফিরে যাই। গরুর সঙ্গে সঙ্গে এলেন, গরুরের পিঠে কৃষ্ণ বলরাম, তারা গরুরের পিঠে উড়ে চলে গেলেন। উদ্ধব জি রইলেন, ব্রহ্মাজি রইলেন, তারা সমস্ত মহিষীগণকে নিয়ে গেলেন পরে। ভগবানের সেই বন্য রূপ দেখে, সেই রাখাল রূপ দেখে কংসের মাতা পদ্মাবতী আদি তাদের মধ্যে ভাবের বিকার হয়েছে। ইত্যাদি দ্বারকাতে ফিরে গেলেন। এবারে গোপীগণের কথা ভগবান নিজনকে বলা আরম্ভ করলেন। সমস্ত মহিষীগণ ছিল, কিন্তু সেখানে সত্যভামা ছিল। বললেন, সত্যভামাকে তো দেখছি না। একজন বললেন, সত্যভামা মান করেছে, কারণ তুমি যে গোপীদের কথা এমন ভাবে বর্ণন করেছ এবং গোপীগণে যে তোমার সবকিছু, তাতে তার মান হয়েছে। বলছেন, ডেকে নিয়ে এসো তাকে। ভগবানের আদেশ পালন করার জন্য সত্যভামা তিনি কোপ ভবন থেকে, মানাগার থেকে ফিরে। ভগবান তখন বলছেন, ওই সত্রাজিত নয়, ওই দুষ্টে, ইত্যাদি ইত্যাদি শব্দে, তোমার এত বড় সাহস যে তুমি কিনা আমার প্রাণাধিক প্রিয়া সমস্ত গোপীগণের সঙ্গে আমার যে একটা অনেক সুসম্পর্ক, এটাকে তুমি সাধারণ ভাবছ। তুমি জানো আমি এই মুহূর্তে এখনই ওই গোপীগণের জন্য তোমাদের সকলকে ত্যাগ করে চলে যেতে পারি। ওই গোপীগণই তো আমার প্রাণ। ওই গোপীগণের একটি চরণের ধুলোর যজ্ঞ তোমরা অনেক অনেক ব্যাখ্যা, আমি তো সংক্ষেপ আকারে কেবল স্পর্শ করছি। সুতরাং ওই গোপীগণের প্রতি তোমরা দেশ করলে আমি তোমাদেরকে এই মুহূর্তে ছেড়ে চলে যাব। গোপীগণের প্রশংসা করতে করতে প্রভু যেন সমস্ত শরীরটা আবার নড়ছে, যেন আবার পূর্বের মতন কোন ভাব রাজ্যে প্রবেশ করবে। তখন উদ্ধবজি, তিনি প্রধানমন্ত্রী, তিনি বলদেবকে ইশারা করলেন, মাতা দেবকী এবং রোহিণী দেবীকে ইশারা করলেন যে তোমরা প্রভুর ভোজন দ্রব্য নিয়ে এসো। বলদেব ইশারা প্রাপ্ত হয়ে বলছেন, ভাই, দ্বার দেশে দেবর্ষি নারদ তিনি অপেক্ষা করছেন। বলছেন, দেবর্ষি নারদকে অপেক্ষা করতে হবে এমন তো কোনোদিন হয়নি, চলো আমি নিজেই যাব, যাতে ভাবটা পরিবর্তন হয়ে যায়। দেবর্ষি নারদকে প্রভু উঠে গিয়ে নিজে নিয়ে এলেন। এবারে একে অপরের মধ্যে কথা আরম্ভ হল। এই গোপীরাই যে শ্রেষ্ঠ, সেটা ভগবান নিজ মুখেই প্রতিপাদন করল সবিস্তার, একটু বিশাল ব্যাখ্যা। শ্রীল সনাতন গোস্বামী পদে শ্রী বৃহৎ ভাগবতামৃতের ন্যায় এত সিদ্ধান্তপূর্ণ গ্রন্থ আমাদের এই গৌড়ীয় সম্প্রদায়ে বিরল। সমস্ত ব্যাখ্যা অতি অদ্ভুত, অতি সুন্দর, অতি মহিমান্বিত। এবারে গোপীগণের প্রশংসায় পঞ্চমুখ হলে পর বলদেব উদ্ধবজি তিনি ইঙ্গিত করলেন, মাতা রোহিণী এবং দেবকী মা তারা অনেক ভোজ্য সামগ্রী প্রভুর সম্মুখে নিয়ে এলেন। সেখানে তিনজন ভোজন করলেন, বলদেব তিনি তত্ত্বাবধানে ছিলেন, বলদেব উদ্ধবজি তত্ত্বাবধানে ছিলেন, কৃষ্ণ বলরাম এবং দেবর্ষি নারদ তারা তিনজনে সেখানে প্রসাদের ভোজনের ব্যবস্থা করলেন। উদ্ধবজি তিনি মাঝে মধ্যে বলেন, আরে প্রভু এটা কেন খাননি আপনি, এখানে খাওয়া শব্দ প্রয়োগ করেছেন গোস্বামী পাদ, আপনি এটা তো খুব ভালোবাসেন, এটাকে কেন রেখেছেন, আপনি এটাও খেয়েবেন, এটাই তো আপনার প্রিয়। দেবকী মাতা, রোহিণী মাতা তারা বসে বসে ভজন লীলা দর্শন করছেন। লক্ষ্মী স্বরূপা রুক্মিণী দেবী তিনি পরিবেশন করছেন, আর সত্যভামা দেবীর মান নষ্ট হয়েছে। তিনি বুঝতে পারলেন গোপীগণের সমতুল্য আমরা কেহই নই, তিনি চামর বিজন করছেন। তিনজনের প্রসাদ পাওয়া হওয়ার পর দেবর্ষি নারদ প্রভুর থেকে বিদায় গ্রহণ করলেন। প্রভু বললেন, তুমি তো এখন বুঝতে পারছি ওই প্রয়াগেই যাবে, এই প্রয়াগ ত্রিবেণী সঙ্গম। ত্রিবেণী সঙ্গমে এলেন, সমস্ত মুনি ঋষিরা অপেক্ষা করছেন যে দেবর্ষি নারদ বিশ্ব ব্রহ্মাণ্ড তন্ন তন্ন করে এলো বলে। আসলেই তো জানতে পারবো প্রভুর প্রিয় ভক্ত কারা। দেবর্ষি নারদ এসে তিনি গোপীগণের কথা মানে পাঠ আরম্ভ করলেন। সমস্ত মুনিরা তারা দেবর্ষি নারদের মতন বক্তা, সর্বশাস্ত্র বেত্তা, ভগবানের স্বরূপ, তার মুখ থেকে তারা এই গোপীগণের এই সম্পূর্ণ ঘটনার সাতটি অধ্যায় বিশাল, যতদিন ওই মেলা চলেছিল মাঘী মেলা, মেলাতে এই গোপীগণের মহিমা বর্ণন করলেন। সমস্ত ঋষি মুনিগণ দেবর্ষি নারদকে ধন্যবাদ জানাচ্ছেন এবং রাধারানী সহ সমস্ত গোপীদের স্তব স্তুতি করতে করতে তাদের এক মাস সময় অতিবাহিত হয়ে গিয়েছিল, মনে হচ্ছিল স্বল্প সময় অতিবাহিত হয়েছে, আমাদের ক্ষণ অতি শীঘ্র শীঘ্র চলে যাবে। তাই এখানে শ্রীল গোস্বামীপাদ এবং এই বৃহৎ ভাগবতামৃতের এই সাতটি অধ্যায়ের সারাংশ হচ্ছে কি, যে ভক্ত হবে উত্তম কোটি কিন্তু দীনতা থাকবে, দৈন্য থাকবে, তার সে ভক্ত হতে পারবে। তা আমরা অধ্যকার দিনের পাঠের বিরাম এখানেই দিলাম। এর পরবর্তী অংশ দ্বিতীয় কাণ্ড, যা আমরা ক্রমে ক্রমে স্বল্প স্বল্প করে নিত্য প্রতি শ্রবণ করব। সুতরাং অধ্যকার দিনের পাঠের বিরাম এখানেই দিলাম। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। শ্রী শ্রী গিরিরাজ মহারাজ কি জয়। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি জয়। শ্রী বৃহদ ভাগবতামৃত কি জয়। শ্রী বেদব্যাস ভগবান কি জয়। সুখদেব গোস্বামী পাদ কি জয়। পরীক্ষিত মহারাজ কি জয়। মাতা উত্তরা দেবী কি জয়। ব্রজের সমস্ত গোপী গণ কি জয়। শ্রী শ্রী রাধা রানী কি জয়। শ্রীল সনাতন গোস্বামী প্রভুপাদ কি জয়। শ্রী দামোদর ব্রত কি জয়। ব্রতকারী ভক্ত গণ কি জয়। আজকের আনন্দ কি জয়। সমাগত ভক্ত মণ্ডলী কি জয়। আপন আপন শ্রী গুরুদেব কি জয়। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি।